আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সিরাতের পাকের আলোচনায় তবুক যুদ্ধের শেষে মদিনা তৈয়বা পৌঁছার পরে সাহাবীদের যারা দেরি করেছিলেন তাদের তওবা কবুল হওয়া এবং তবুক যুদ্ধের শিক্ষা এবং এরপরে আরও কিছু ছোটোখাটো ঘটনা আমরা শুনেছি। আমরা আস্তে আস্তে এখন যাব তায়েফের সাকিফ গোত্রের ইসলাম কবুল করার খবর। তার আগে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুক যুদ্ধ শেষে যখন আসলেন তখন আরবের যে সমস্ত কবিলারা এখনও ইসলাম কবুল করেনি তাদের পালা আসলো। তারা এখন অনেকেই দলে দলে বিভিন্ন কবিলা থেকে গোত্র থেকে তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন মদিনায় ইসলামের খবর জানতে এবং ইসলাম কবুল করতে এবং এসে বাকি কবিলা সবাইকে ইসলামে দীক্ষিত করতে এবং ইসলামের শিক্ষা প্রচার প্রসার করতে। ভলন্টিয়ারলি তারা নিজেরাই এই উদ্যোগ নিয়ে বহু প্রতিনিধি দল মদিনায় আসতে থাকলেন এবং ফাতে মক্কার পরে অনেকেই এভাবে করেছেন, কিন্তু তবুকের বিজয়ের পরে বেশি হয়েছে। কারণ তবুকের যুদ্ধে যখন আল জাজিরাতুল আরবি আরব উপদ্বীপের অন্যান্য দূরবর্তী কবিলার লোকগুলো দেখলো যে শুধু মদিনার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে মক্কাকে জয় করেনি, তারা রোমান সম্রাটকেও চ্যালেঞ্জ করতে তবুক পর্যন্ত গিয়ে ধাওয়া করেছে। তখন আর তাদের কারোই কোনো আর ইয়ে থাকলো না, সন্দেহ থাকলো না, দ্বিধাদ্বন্দ্ব থাকলো না, ইসলামের দিকে তারা দলে দলে আসলো। এ বিষয়ে একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে, সাহাবি আমর ইবনে সালাম আল জারমি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এরকম আমার কলিগ কবিলায় যখন ছিলাম ওখান দিয়ে বহু লোক আসা যাওয়া করতো মদিনায়, তো আমাদের ওখানে একটা পানির কুয়া ছিল যেখান থেকে লোকেরা পথিকরা মুসাফিরগণ মক্কা মদিনার দিকে আসা যাওয়া করতে পানি পান করতেন, তাদের পশুকে পানি পান করাতেন। তো আমি সবাইকে জিজ্ঞেস করতাম যে মালিন্যাসে মদিনার লোকদের খবর কি, তারা ওখানে কি করে, তাদের হালত কি, কি অবস্থা তাদের। মা হাদার রাজুল, এই লোকটি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করতাম তার অবস্থা কি, খোঁজ খবর নিতাম। তো তারা লোকেরা বিভিন্ন সময় আমাকে বলতো যে খবরটা, অনেকে ইসলাম কবুল করে সেখান থেকে ফেরত আসতো, তাদের কবিলার দিকে যাওয়ার সময় বলতো, জিজ্ঞেস করলে যে ইয়াজুমু আন্নাল্লাহ আরসালাহু, তিনি দাবি করেন যে আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন নবী করে, ওহিয়া ইলাইহি, ওনার কাছে ওহি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তো এই কথাগুলো আমি শুনতাম। আমর ইবনে সালাম আল জারমি বলেন তখনও তিনি ইসলাম কবুল করেননি। এগুলো আমি শুনতে শুনতে আমার দিলের ভিতরে ইসলামের ব্যাপারে একটা পজিটিভ ধারণা হয়ে গেল এবং আমি শুধু নয়, আমাদের এলাকা এবং অন্যান্য অনেক এলাকার লোকেরা, তারা এতদিন ইন্তেজারে ছিল যে ফাতে মক্কা কি হয় আমরা দেখি। তারপরে যখন ফাতে মক্কার পরে মক্কা বিজয় যখন হয়ে গেল তখন বাকি অনেকে ইসলাম কবুল করলো, তারপরেও কিছু লোক থেকে গেল যে দেখা যাক তারপরে কি হয়। এরপরে যখন তবুক যুদ্ধ শেষ হয়ে গেল তখন তো আর বাকি যত আরব কবিলা ছিল বিভিন্ন জায়গায় গোত্র লোকগুলো তারা সবাই শেষ পর্যন্ত ইসলাম কবুল করার দিকেই আসতে থাকলো এবং সেই আশাটা তবুক যুদ্ধের আগেও এবং পরে কন্টিনিউ করে হিজরি নবম সনে, দশম সনে এবং হিজরি এগারোতম সনেও ওনার ইন্তেকাল পর্যন্ত মদিনায় এভাবে দলে দলে লোক আসা কন্টিনিউ করে। সেই দলে দলে আসার কথা সূরা নাসরের মধ্যে, ইদাজা নাসরুল্লাহর মধ্যে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কি, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইদাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখানে যেটা আসছে যে হে নবী, আপনি তখন দেখবেন আল্লাহর বিজয় এসে গেছে, আল্লাহর সাহায্য এসে গেছে, আর আপনি যখন দেখবেন লোকেরা দলে দলে ইসলামে দাখিল হচ্ছে তখন আপনি বেশি করে আল্লাহর প্রশংসায় তাসবিহ করেন এবং তাঁর কাছে ইস্তেগফার করেন, তিনি তওবা কবুল করেন। এই এত বেশি এসেছে বিশেষ করে নবম হিজরি সন, এই সনকে ঐতিহাসিকগণ নাম দিয়েছেন সানাতুল উফুদ, বিভিন্ন প্রতিনিধি দলের বৎসর। এই বৎসর বহু প্রতিনিধি দল মদিনায় আসলো বিভিন্ন জায়গা থেকে। কোন কোন রেওয়াজ আছে, প্রায় 70টার মতো প্রতিনিধি দল এসেছিল মদিনায় তৌবুকের পরে ইসলাম কবুল করার জন্য। তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব, বাকি ছোটখাটোগুলোকে আমরা হয়তো সবগুলো আলোচনা করব না। তার মধ্যে সবচেয়ে বড় যে ঘটনা সেটা হচ্ছে সাকিব, তাইফের সাকিব একটি দুর্ধর্ষ কবিলা। এই কবিলাকে বিজয় করতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধের পরে তাইফে তাদেরকে পরাস্ত করার জন্য বেশ কিছুদিন থাকলেন, কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছে না। তারা এমনভাবে তাদের দুর্গে পাহাড়ের উপরে আশ্রয় নিয়েছে, নিচের থেকে সাহাবিরা যেই কিছু উঠতে গিয়ে তাদেরকে হামলা করতে যান, তাদের তীর বর্ষার কারণে ওনারা টিকতে পারেন না। আমরা শুনেছিলাম সিরাতের আলোচনায় পরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ ভিত্তিতে তাদেরকে আর ফার্দার অবরোধ কন্টিনিউ না করে তিনি মদিনার দিকে ফেরত চলে আসলেন। সেই কাহিনী আমরা শুনেছিলাম। এই হুনাইনের অনেকেই কবুল করলো তাইফের নিচের দিকের অংশে, কিন্তু উপরের দিকের দুর্ধর্ষ সাকিব গোষ্ঠী ইসলাম কবুল করেনি, তারা সেভাবেই থেকে গেল। এই সাকিব গোত্রের অন্যতম একজন সম্মানিত লিডার, একটু কিছুটা ইয়াং পর্যায়ের লিডার ছিলেন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। তিনি যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের সাকিব গোত্রের বিরুদ্ধে অবরোধ প্রত্যাহার করে মদিনার দিকে চলে যাচ্ছেন, ওনার ভিতরে একটা রিয়েলাইজেশন আসলো। তিনি অনুধাবন করলেন আমরা বোধহয় একটা ভালো জিনিস মিস করছি। তিনি খুবই বুদ্ধিমান জ্ঞানী একজন নেতা ছিলেন, তো তিনি নিজে রবিউল আউয়াল মাসে মদিনা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছেন মদিনার দিকে, তখন তিনি ওনাকে ধরার জন্য পিছু পিছু রওনা করে দিলেন। বহু দূর এসে মদিনার দিকে রওনা করার পথের মাঝখানে এসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করে ফেললেন। সাকিব গোত্রের অন্যতম নেতা উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এরপরে তিনি ইসলাম কবুল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি আমার কওমের কাছে চলে যাই, তাদেরকে আমি ইসলামের দাওয়াত দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশঙ্কা প্রকাশ করে বললেন, ইন্নি আখাফু আন ইয়াকতুলুক, তুমি পারবে, আমার কাছে মনে হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে তারা তোমাকে কতল করে ফেলবে। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহুর খুব একটা আত্মবিশ্বাস ছিল, কনফিডেন্স ছিল যে সাকিব গোত্রের লোকেরা ওনাকে খুবই সম্মান করে, এত বেশি মায়া মমতা এবং সম্মান করে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা আহাব্বু ইলাইহিম মিন আবকারিহিম, আমি তাদের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, তাদের কারো যার যার সন্তান হয়নি, প্রথম সন্তান হয়েছে, যেভাবে প্রথম সন্তানকে মানুষ খুব বেশি খুশি হয়ে যায় এবং আদর করে প্রথম সন্তানটা পেয়ে, এইরকম তারা আমাকে সম্মান করে আদর করে। আও মিন আবসারিহিম, আবার কোনো কোনো রেওয়াজ আছে তাদের চোখকে তারা যত বেশি হেফাজত করে তার চেয়ে বেশি তারা আমাকে হেফাজত করে, আমার ব্যাপারে তাদের এত দরদ আছে এবং আমার ব্যাপারে তাদের এত আস্থা আছে। ওয়ালা ওয়াজাদুনি না ইমান মা আইকাদুনি, তারা যদি আমার সঙ্গে দেখা করতে এসে দেখে যে আমি ঘুমিয়ে আছি, শুয়ে গেছি, তারা আমাকে জাগতেও দেবে না, জাগাবেও না, এতটুকুন তারা আমার প্রতি পজিটিভ। তিনি এই আত্মবিশ্বাস নিয়ে কথা বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেচারা যখন এত আগ্রহ করছেন, তিনি ওনাকে দাওয়াতি কাজের অনুমতি দিলেন এবং তিনি এই দাওয়াতি কাজের অভিযান নিয়ে তিনি তাইফে চলে আসলেন তার কওমের কাছে। এসে তাদেরকে তিনি খুবই কনফিডেন্ট ছিলেন যে ওনার কথা তারা ফেলবে না, যেহেতু তিনি তাদের এত প্রিয় ব্যক্তিত্ব, এত প্রিয় নেতা। তো তিনি এসে একটি উঁচু জায়গা ঠিক করে সবাইকে আহ্বান করলেন, একটা ছোটোখাটো মঞ্চের মতো ওখানে উঠে দাঁড়িয়ে তিনি সবাইকে দাওয়াত দেওয়া শুরু করলেন যে দেখো, ইসলাম এত বড় নিয়ামত, এটা কেন আমরা মিস করবো, আমি এটা সন্ধান পেয়েছি, আমি ইসলাম কবুল করেছি, তোমাদের সবাইকে ইসলামের দিকে আমি ডাকছি। সঙ্গে সঙ্গে চতুর্দিকে তীরের বর্ষণ নিক্ষেপ করা হলো এবং একটি তীর ওনাকে আঘাত করলো এবং সে আঘাতেই তিনি ইন্তিকাল করে ফেলেন, শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ, নও মুসলিমের ইসলামী জজবা, কনফিডেন্স, তিনি কামিয়াব হয়ে গেলেন, শাহাদাত অর্জন করে ফেললেন। তাহলে এই সাকিব জাতি কত দুর্ধর্ষ, সহজে নরম হওয়ার মতো নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবরটা পৌঁছে গেছিল মদিনায়, তিনি তখন বললেন, মাসালু উরওয়া মাসালু সাহিবি ইয়াসিন দাআ কাওমাহু ইলা আল্লাহি তাআলা ফাকাতালুহ, যে উরওয়ার এক্সাম্পল হচ্ছে, উদাহরণ হচ্ছে সূরা ইয়াসিনে ওই তিনজন মুরসালিনের কাহিনী, তিন নবীর কাহিনী প্রসঙ্গে যে কথা আসছে, তারা দাওয়াত দিচ্ছিলেন আর লোকদেরকে, লোকেরা তাদেরকে বিশ্বাস করছিল না, তখন একজন লোক দৌড়ে আসলো, তাদের ওই সমাজের লোকই, তিনি এসে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছিলেন, তিনি এসে ইসলাম কবুল করলেন। ওয়াজা আর রাজুল মিন আকসাল মাদিনা, এই শহরের আরেক প্রান্ত থেকে একটি লোক দৌড়ে আসলেন, বলে ইয়া কাওম, কাওমকে ডেকে বলল, যেহেতু তোমরা ইত্তাবাউল মুরসালিন, ওনারা তো নবী, তাদের কথা মানতে অস্বীকার করছে কেন, তিনি ছাড়া তো কোনো মাবুদ নেই। তিনি সুন্দর করে তাদেরকে বয়ান করলেন নিজের কাওমকে, ওই কাওমের লোকেরাই তাকে মেরে ফেলল। এটা হলো সূরা ইয়াসিনের ঘটনা। ওমা আলী আল্লাহ আবুদুল্লাহি ফাতরানি, আমি কেন তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়াইলাইহি তুরজাউন, তোমরা তার কাছে একদিন ফেরত যাবে। কিন্তু তার কাওমের লোকেরা, ওই সূরা ইয়াসিনের ওই কাওমের লোকেরা এই লোকটিকে হত্যা করে ফেলল। তো হত্যা করার পরে তিনি শাহাদত বরণ করলেন, শাহাদত বরণ করে তিনি আল্লাহ তাআলার কাছে যখন উঠলেন মৃত্যুর পরে, আল্লাহর সঙ্গে ওনার কথা হলে, দেখা হলো, ওনার অনুভূতিটা কি হলো, ইয়া লাইতা কওমি ইয়ালামুনা বিমা গাফারালি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। শহীদ সূরা ইয়াসিনের ওই শহীদ লোকটি বললেন, আহা, আমার কাউম যদি জানতো যে আমার রব আমাকে কিভাবে ক্ষমা করে দিয়ে আমাকে কত সম্মানিত করলেন শাহাদাত দিয়ে, আমার জন্য জান্নাতের কি নিয়ামত সাজিয়ে রেখেছেন, আমার কম যদি এই জিনিসটা জানতে পারতো, আহা, তারা সবাই ইসলাম কবুল করে ফেলতো, তারা এই অন্যায় কাজে আর থাকতো না, দেরি করতো না। সেই কথা আল্লাহ তালা আমাদেরকে শুনিয়েছেন সূরা ইয়াসিনের মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উরওয়া তাইফের সাকিব গোত্রের লোকটির উদাহরণ হচ্ছে ওই সূরা ইয়াসিনের ওই শহীদ লোকটির কথা, যে নবীদের আওয়াজকে যখন তারা মেনে নিচ্ছিল না, নবীদেরকে প্রতিরোধ করছিল, তাদের নবীদের পক্ষ হয়ে তিনি যখন দাওয়া দিলেন, তখন তারা তাকেই হত্যা করে ফেলেছিল, এই বাতরা সেই শান অর্জন করে ফেলল। আর ইতিমধ্যে কয়েক মাস চলে গেছে যে তারা সাকিব গোত্রের লোকেরা উরওয়াকে হত্যা করে ফেলেছেন। এরপরে তাদের মধ্যে চিন্তা ভাবনা চলছে এখনও, তারা যদি এ কাজ করে ফেলেছে, কিন্তু তারা দেখলো চতুর্দিকে চিন্তা করে যে এই নবী আসলে যদি হক নবী হয় এবং দুনিয়াতেই আল্লাহ তাআলা সেই নবীর অনুসারীদেরকে সমস্ত কবিলার উপরে মক্কা বিজয় করে দিলেন এবং অন্য কবিলার উপরে বিজয় করে দিলেন, অন্য কবিলার লোকেরা গিয়ে দলে দলে ইসলাম কবুল করছে, তো আমরা বুঝি এভাবে থাকবো, আমরা বুঝি সেদিকে যাব না, তো সে তো তার কাছে তো খারাপ কিছু নেই, তাদের মধ্যে পরামর্শ হতে থাকলো। তারপরে বললেন যে সবাই যখন আরবের আর কেউ বাকি থাকলো না, আমরাই বুঝি একলা হয়ে পড়ব, আর যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ হয় কোনো সময়, আমাদের সঙ্গ দেওয়াতে কেউ থাকবে না, গোটা আরব যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির সঙ্গে চলে যায়, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে যদি মোকাবিলা করতে, আমরা কী করতে পারব, তো দুনিয়াতে তো সুবিধা করতে পারবো না, আর তার কাছে যদি কোনো কল্যাণ থাকে সেটাও তো আমরা মিস করব। তখন শেষ পর্যন্ত তারা وقد بايعوا واسلموا فاجمعوا امر الرحمن يرسل الى رسول الله صلى الله عليه وسلم رجلا منهم তখন অন্য আরবরা সবাই বায়াত করেছে, ইসলাম কবুল করেছে, তখন আমরা কেন পিছনে থাকবো। তখন তারা কি চিন্তা করলো যে আমাদের মাঝখান থেকে তাহলে একটা প্রতিনিধি দল মদিনায় পাঠাই, প্রতিনিধি দলকে মদিনায় পাঠানো হোক। সেখানে তাদের অন্যতম লিডার ছিল আব্দ ইয়ালিল, তার সঙ্গে আরও পাঁচজনকে দেওয়া হলো, ওসমান ইবনে আবিল আস, আর তিনি ছিলেন সবচেয়ে ছোট, এরপরে এই আব্দ ইয়ালিল, ওসমান ইবনে আবিল আস সহ মোট ছয়জনের একটা টিম, প্রতিনিধি দল মদিনায় আসলেন আব্দ ইয়ালিলের নেতৃত্বে, তিনি তাদের লিডার। তারা তখন মদিনার কাছাকাছি এসেছেন, যেখানে শহর থেকে একটু দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটগুলো চড়ানোর দায়িত্ব ছিল সাহাবিদের, রোটা করে করে ওনার উঁট চড়াতো একটু ঘাস টাস যে এলাকা, একটু মরুদ্যান ছিল মদিনা শহরে ঢোকার আখ্যান দিয়ে। সেখানে এক সাহাবি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উঁট চড়াতেন, যিনি ওই দিন ওনার পালা ছিল, রোটা ছিল, ওনার নাম হচ্ছে আল মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু। উনি দেখতে পেলেন, দেখতে চিনলেন, এরা তো সাকিব গোত্রের লোকজন। তিনি খুশিতে অস্থির হয়ে উঁট টুট ফেলে তিনি মদিনার দিকে দৌড় দিলেন এই সুখবর দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে। তারপরে মসজিদে নববীতে পৌঁছার আগেই দেখা হয়ে গেল সাহাবি আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। তখন মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এই খবর আসে, আমি তো যাচ্ছি ওনাকে খবর দিতে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, না তুমি যেও না, তুমি বলার আগে আমি খবরটা ওনাকে গিয়ে বলি। ইরিদুন আল ইসলাম ইনশাআল্লাহ আল্লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উনি ইতিমধ্যে খবর পেয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবি মুগীরা ইবনে শুআবার মাধ্যমে হয়তো বোধ হয় তারা এমনি ইসলাম করবে না, কবুল করবে না, তারা কিছু শর্ত শরায়তের ভিত্তিতে কবুল করবে, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, যদি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করেন তাহলে তারা কবুল করবেন। কিন্তু যদি তাদের শর্তগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মানেন তাহলে তারা কবুল নাও করতে পারে। তো তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মোটামুটি কিছু শর্ত সাপেক্ষে হলেও কবুল করে ফেলেন, কারণ এখনও হয়তো তাদের ভিতরে ইসলামটা এত ভালো করে পৌঁছেনি, কিন্তু যখন তারা মুসলমানদের সঙ্গে থাকবে, চলবে বা মদিনায় কিছুদিন থাকে, ইসলাম কবুল করে নামাজ কালাম পড়া শুরু করে দেয়, তাহলে ইমানটা আস্তে আস্তে আরও মজবুত হয়ে যাবে, তখন শর্ত শরায় থেকে তারা সরে আসবে। এই একটা আইডিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাথায় আসার কারণে তিনি চলে আসেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে দেন শর্ত শরায়ত নাই, হয় ইসলামে কবুল করো, তা না হলে আলাদা রাস্তা। তো যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত অবস্থানে না আসেন এইটার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুপারিশ করতে বলে যে আমি গিয়ে ওনাকে বলি বুঝাই দিয়ে, তাহলে ভালো হবে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে তারা এসেছে, তাদের মাইন্ডে কিছু শর্ত শরায়তের চিন্তা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে কীভাবে ডিল করবেন, একটু আমরা ধীরে সুস্থে পরিকল্পনা করেই তাদের সঙ্গে ডিল করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুসংবাদটা শুনেই তিনি খুব খুশি হয়ে গেলেন, খুবই খুশি হয়ে গেলেন যে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেবেন। এরপরে তখন আবার দৌড়ে মুগীরা ইবনে শুআবা চলে গেলেন ওই তাদেরকে এগিয়ে নিয়ে আসতে, প্রতিনিধি দলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনার জন্য। তো উনি তাদেরকে বলে দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা কীভাবে সালাম করবা, কীভাবে ওনার সঙ্গে কথা বলবা, একটু আদবের সাথে, কারণ তারা বেদুইন লোকজন তো একটুখানি রূঢ় আচরণ করে, তিনি যাতে তারা যাতে ওনার প্রতি সম্মানের সাথে আচরণ করে, সালামটা যেন ইসলামী তরিকায় দেয়, এগুলো সব শিখাই টেখাই দিলেন। তো তারা তো আসলো, এসেই তারা জাহিলি তরিকায় সালাম দিল, ইসলামী তরিকায় না, আইম সাবাহান তারা যেটা বলতো, শুভ প্রভাত, সকাল আপনার শুভ হোক, এরকম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খুব যত্ন সহকারেই ওয়েলকাম করলেন, খুব আগ্রহ সহকারে, এবং তাদেরকে যথাযথ সম্মান দিলেন, এবং তাদেরকে তিনি মসজিদেই থাকার ব্যবস্থা করে দিলেন, তোমরা থাকো কয়েকদিন, খাওয়া দাওয়া করো, নামাজ কালাম জয়েন করো, দেখো শোনো কী অবস্থা। মসজিদের পাশেই অবশ্য উনি একটি কোপ বা একটি তাঁবুর মতো খাটিয়ে দিয়েছিলেন, একদম সেখানে তারা থেকে ওই মসজিদের নামাজ কীভাবে পড়ে লোকেরা, তারপর কোরআন কীভাবে শিখে, এগুলো দেখার তাদের সুযোগ হতো আর কি। তারপরে সেরা তারা বেশ কয়েকদিন ওখানে ছিলেন, এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে ইসলামের কথা বুঝাচ্ছেন, শোনাচ্ছেন, বায়ান করছেন। তারপরে কথা বলতে বলতে তারা একদিনেই কবুল করে ফেলছে না, তারা বলছে যে ঠিক আছে আপনার কথা রাখলাম, ইসলাম কবুল করব, তবে আমাদের কয়েকটা শর্ত আছে। ওই যে লিডার যে আব্দ আলিল, তিনি বলে যে কয়েকটা জিনিস আমাদেরকে অ্যালাউ করতে হবে যেটা আপনি অন্যদেরকে অ্যালাউ করেন নাই। বলে কি সেটা? যে এক নম্বর হলো যে আমাদেরকে লিখিত দেন ইয়াদানুল্লাহুম ফিহি বিজিনা, যে আমাদের সমাজের লোকেরা জেনায় অভ্যস্ত আছে, জেনা যদি নিষেধ করে দেন তাহলে মুশকিল হবে আমাদের লোকদের জন্য, এক নম্বর। দুই নম্বরে রেবা, সুদ, সুদ আমাদের অর্থনীতির একেবারে প্রাণ, এটাও যদি নিষেধ হয়ে যাওয়া মুশকিল আছে, এটাও অ্যালাউ করতে হবে আমাদেরকে। তারপরে অসর বিল খামর, আমরা মদ খাওয়া ছাড়া বাঁচতেই পারবো না, তো মদ খাওয়া অ্যালাউ করতে হবে আমাদেরকে। ও তারপরে আর এই যে নামাজ পড়ে যে এত কষ্ট করি, আপনারা এত কষ্ট পারবো না, নামাজের থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া লাগবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়দা করে বলেন যে এগুলো কোনোটাই তো মানা যাবে না। এরপরে কথাবার্তা চলছে, আবার আরেকবার আলাপ আলোচনা হলো। তারা বলে যে দেখেন, যাই ইসলাম কবুল করি আর না করি, তা আপনি আমাদের বিরুদ্ধে কোনো সময় যুদ্ধ করবেন না, কবুল না করলেও। তারপরে আমাদের ওখানে লোক পাঠাবেন না আমাদের ওসর কালেকশন করার জন্যে, ওয়ালা ইজাব্বু জাকাত কালেকশনের জন্যে, আর আমাদের এলাকায় আমাদের কি শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব দিবেন, আপনার পক্ষ থেকে কোনো গভর্নর পাঠাবেন না। তো সবগুলো শুনে টুনে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই একটা মন্তব্য করলেন, ইন্নাল্লাকুম আল্লাহ তুহসারু, তোমাদের কিছু দাবি আমি মেনে নেব, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা কাউকে কখনোই সৈন্য পাঠাবো না, তোমাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি। ওয়ালা তুহসারু, তোমাদের ওসর ফসলের দলভাগের এক ভাগ সেটাও আচ্ছা ঠিক আছে, আপাতত না দিলে চলবে। আর ওয়ালা ইসতামালু আলাইকুম গাইরুকুম, আমাদের তোমাদের মধ্য থেকে ছাড়া বাইরের থেকে কাউকে সেখানে কোনো গভর্নর কোনো শাসক হিসাবে কাউকে আমি পাঠাবো না, তোমরাই তোমাদের এলাকা শাসন করো। ওয়ালা খাইরা ফি দিন ইল্লা রুকু আফিহে, তবে যে যে দিনের মধ্যে ইসলামের মধ্যে কোনো নামাজ নাই, সেই ইসলামের মধ্যে কোনো খায়ের নাই, নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, নামাজটা পড়তে হবে। তিনি অনেক কিছু ছাড় দিলেন, নামাজের ব্যাপারে ছাড় দিলেন না, অবশ্য জেনা মত এগুলো ছাড়ও দেন নাই, এগুলো তো আছেই, কিন্তু ইসলামের আমল করার ক্ষেত্রে যেগুলা জাকাত ইত্যাদি এগুলো কিছু ছাড় দিলেন আপাতত, কিন্তু নামাজের ক্ষেত্রে তিনি ছাড় দিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা দেওয়ার কারণে কিছু সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ছাড় দিয়ে দিলেন তো অনেক কিছু আপনি। তিনি বললেন, শোনো, এদেরকে ইসলামটা কবুল করতে দাও খালি, সাইয়া তাসাদ্দাকুন ওয়া ইউজাহিদুন ইদা আসলামু, তারা যদি ইসলামটা কবুল করে ফেলে দেখবে তোরা তারা সদকা দান খয়রাত এবং জাকাত এগুলোও দেবে, এমনকি তারা আল্লাহর রাস্তায় জিহাদও করবে। একটু গ্রাজুয়ালি আসতে দাও, একটু আস্তে 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 আসতে দাও। তারপরে তারা শেষ পর্যন্ত নিজেরা পরামর্শ করে টরে পরে আসি বলল আবার আরেকবার, মানে অনেকদিন কথাবার্তা এইভাবে হচ্ছে আর কি। তারা ফাইনাল ডেতে তারা এসে বলল, নাম লাকা মা আসআলতা, খালাস, হে আল্লাহ রাসূল, আপনি যা চাইছেন আমরা সব এখন মেনে নিলাম। ওয়া আসলামু, আর তারা ইসলাম কবুল করে ফেলল। ওয়াশতারাতু আন ইয়াতাওয়াল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদমাল্লাত ওয়া আল্লা ইয়াকসিরু আওসানাহুম বিআইদিহিম, ওকে, আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আরবের সবচেয়ে অন্যতম বড় মাবুদ কিন্তু তাদের এলাকায় লাত, যে লাত মানাত ওজ্জা, লাতটা তাদের ওখানে, এটা একটু এক বিরাট দেবতা আর কি ওই গোটা আরবের মধ্যে, যে এটা অন্য কাউকে যে ভাঙতে দিয়েন না, এটা আপনি নিজে ভাঙবেন, কারণ তারা মনে করছে ওইটার মধ্যে এত পাওয়ার আছে, অন্য কেউ ভাঙতে গেলে সে নিজেই শেষ হয়ে যাবে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া ওটা কেউ ভাঙতে পারবে না, যদি ওইটা ভাঙতে হয় আপনি কিন্তু নিজে আসতে হবে ভাঙার জন্য। আর ও আল্লাহ ইয়াকসিরু আওসানাহুম বিআইদিহিম, আর আমাদের কাউকে দিয়ে আমাদের মূর্তিগুলো ভাঙতে দিয়ে না, আমরা পারবো না, এত মায়া মহব্বত করছি, রেসপেক্ট করছি মূর্তিগুলোকে সারা জীবন, এখন কেমনে নিজের হাতে ভাঙবো, সেগুলোর জন্য আপনি কাউকে পাঠিয়ে দিয়ে ভাঙিয়ে দিয়ে না হয়, কিন্তু বড়টা কিন্তু আপনাকে ভাঙতে হবে, অন্য কেউ পারবে না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন যে আল্লাহ তাআলা পরিবর্তন দিবেন ইনশাআল্লাহ। তো তারা ইসলাম কবুল করে ফেললো, নামাজ ধরে ফেললো, তখন রমাদান মাস ছিল, তারা রমাদানের বাকি সে মানে মাঝখানে বা শেষ দিকে তারা পৌঁছেছিল, যে কয়েকদিন রমাদানের বাকি থাকলো তারা রোজা রাখা শুরু করে দিল। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাদের জন্য ইফতার সহুর সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে এনে প্রোভাইড করতেন, খাওয়াতেন, এবং তারা বেশ মাশাআল্লাহ রোজা টোজাও রাখলো। এরপরে সাকিফের এই দলটি এখন শেষ পর্যন্ত তাদের এলাকার দিকে ফেরত চলে যাবে, তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নামাজ পড়ানোর জন্য একজনকে আপনি আমির বানিয়ে দেন বা ইমাম নিযুক্ত করে দেন, কে আমাদের নামাজ পড়াবে? আমরা তো এখন 6 জন ইসলাম কবুল করেছি, বাকিরা আশা করি অনেকে কবুল করবে, নামাজ কে পড়াবে এটা আপনি ঠিক করে দেন। এতে বোঝা যায় তাদের ভিতরে ইসলাম মোটামুটি ঠিকই ঢুকেছে, মাশা আল্লাহ আস্তে আস্তে ঢুকছে। তখন তিনি সেখানে ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়ানোর দায়িত্ব দিলেন। তিনি ছিলেন সবচেয়ে ছোট আর সবাই মুরব্বী, তিনি একটু ইয়াং। তো ওনাকে কেন, ছোট জনকে কেন ঠিক করলেন? এই সাহাবির একটা, ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু খুব আগ্রহী ছিলেন। তিনি যতদিন মদিনায় ছিলেন, তিনি আসলে সবাই ওই বাকি 5 জন ইসলাম কবুল করার আগে, ছোটজন কিন্তু আসলে সবার আগে ইসলাম কবুল করে গোপন রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোপন রাখতে বলেছেন, কারণ উনি যদি ইসলাম কবুল করে ফেলেন তাহলে এটা তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে কি না, এই জন্য উনি ওনার ইসলামকে লুকাইয়ে রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটাকে ফাঁস করেননি, প্রকাশ করেননি। আর উনি কি করতেন, যখন এরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিত বা কোনো সময় তারা একটু ঘুমাতো, তিনি ওই সময় চট করে এসে সাহাবিদের কাছে থেকে কোরআন শিখতেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে গোপনে গোপনে কোরআন শিখতেন, সুরা মুখস্থ করতেন, দিন শিখতেন, উনি খুবই আগ্রহী ছিলেন। তো এগুলা তিনি অনেক কষ্ট করে যখন এগুলা ভালো করে কোরআন শিখছেন, দিন শিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে খুবই মহব্বত করলেন, করতেন। এবং পরে যখন যাওয়ার সময় তারা এই কোয়ালিটি একজন ইমাম চাইল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও টার পেয়েছে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি কাদ রাআইতু হাদাল গোলামা ইয়াকসিদু মিন আহরাসিহিম আলা তাফাক্কুহি ফিল ইসলাম তাআল্লামুল কোরআন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ এদের মধ্যে দেখতে পাচ্ছি এই ইয়াং মানুষটা সাংঘাতিক কোরআন শেখার ক্ষেত্রে, ইসলামের দিনের নলেজ শেখার ক্ষেত্রে সাংঘাতিক আগ্রহী। তাই এই জন্যই তারা যখন বললো যে আমাদের একজন ইমাম ঠিক করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন এই ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহুকে, যে তিনি বরঞ্চ কোনো কোনো রেওয়ায়েত আছে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ এ যে আলনি ইমামা কাওমি, আমার লোকদের তো ইসলামের অবস্থা ভালো না, ভালো করে শিখলো না, তা আপনি যদি ভালো মনে করেন আমাকে ইমাম হিসেবে দায়িত্ব দিয়ে দেন, দেখি আমি তাদের পেছনে, তখন আপনার পক্ষ থেকে দায়িত্ব পেলেই কাজ করতে আমার সুবিধা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা ইমামুহুম, তুমি তাদের ইমাম, ওয়াক্তা দিবে আদআফিহিম, তাদের যখন নামাজ পড়াবে দেখবে তাদের মধ্যে দুর্বলকে তারটা খেয়াল করবা, তার মানে যদি বেশি বুড়া টুড়া থাকে লম্বা টুড়া, লম্বা টুড়া কেরাত পড়ো না, মোটামুটি যাতে কষ্ট না হয় বুড়োদের এটা খেয়াল রেখো। ওয়াত্তা খেদ মুআযযিনান লা ইয়াখুযু আলা আযানিহি আযরান, আর তোমার কম থেকে একজনকে মুআযযিনের অ্যাপয়েন্টমেন্ট দিও, যে মুআযযিন আজান দিয়ে মানে তার বেতন নিবে না। তো মুয়াজ্জিন আজান দিয়ে বেতন নেওয়া কি নাজায়জ নাকি? নাজায়জ আছে, কিন্তু আজান যদি কেউ ভলান্টিয়ারলি দেয় বেতন না নিয়ে, তার অনেক পুরস্কার আছে। আল মুয়াজ্জিনুন আতালু আনাকান ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুয়াজ্জিনদেরকে সম্মানিত করবেন, সমস্ত মানুষের মধ্যে তাদের ঘাটা উঁচু, একটু উঁচু হয়ে যাবে, সবাই দেখবে যে এই উঁচু লোকগুলো ঘাড়ওয়ালা এবং মাথা উঁচু কাদের দেখা যায়, এরা সবগুলো মুয়াজ্জিন, তারা আজান দিয়েছে ফি সাবিলিল্লাহ, এর বিনিময় বেতন নেয়নি, এবং তাদের জন্য যত কিছু তাদের আজানের আওয়াজ শুনেছে আল্লাহর জমিনে, ভিজা শুকনা প্রাণী বস্তু পাথর মানুষ গরু ছাগল যা কিছুর কাজের, এমনকি মাটি পাথরের যা কিছু গাছপালা সবগুলোকে আমাদের দিন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, সাক্ষী দেবে। তো এই শানটা বোঝার জন্য তিনি বললেন যে যে যার মধ্যে এরকম এখলাস আছে ফি সাবিলিল্লাহ আদান দেওয়ার দায়িত্ব পালন করবে, এরকম একজনকে তুমি মুয়াজ্জিন হিসাবে নিয়োগ দিও। এরপরে তিনি যখন বললেন এই যে উম্মি কাওমাকা, তুমি তোমার কাওমের এই মামাতি করো, তো সাহাবি ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি আজিদু ফি নাফসি শাইআন, আমার ভিতরে একটুখানি উইকনেস চলে আসে নামাজ পড়াতে গেলে, আমি কেন জানি একটু ওয়াসওয়াসার শিকার হয়ে যাই, একটু হাতে শরীরটা একটু কাঁপে, একটু সমস্যা ফেস করতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উদ্নু তুমি কাছে আসো, আমার কাছে আসো। তখন তিনি আমাকে বসালেন ওনার সামনে, এরপরে আমার বুকের মধ্যে ওনার হাত দিলেন, দিয়ে তারপরে বললেন যে এবারে তুমি সামনের দিকে ঘুরে বসো, আমার আমার দিকে পিঠ দিয়ে বসো। তারপরে তিনি আমার পিঠের মধ্যে কাঁধ থেকে পিঠের মধ্যে হাত দিলেন, তারপরে বললেন যে তুমি এবার তোমার কওমের ইমামতি করতে যাও, আর মনে রেখো যে ব্যক্তি কোন কওমের ইমামত করে সে যেন একটু খুব লম্বা চূড়া বেশি কেরাত না পড়ে, কারণ তাদের মধ্যে বুড়ো লোক আছে, তাদের মধ্যে অসুস্থ লোক থাকতে পারে, জামাতের মধ্যে দুর্বল লোক থাকতে পারে, এবং কারো কারো আছে যে হাজতের দরকার হয়ে গেছে, হয়তো তার একটু টয়লেটেরও দাওয়া দাওয়া করা হয়ে যেতে পারে, অথবা কোনো তাহুড়া আছে ইত্যাদি। ওয়াইদা সাল্লা আহাদুক মাহদাহু ফালিউসাল্লিকাই ভাষা, আর কেউ যদি তোমাদের একলা নামাজ পড়ো কোনো সময় তাহলে তুমি যত লম্বা করতে চাও কোনো অসুবিধা নাই। জামাতের ইমামতি করতে হলে মোটামুটি একটা রিজনেবল পর্যায় পর্যন্ত খুব লম্বা যেন না হয়ে যায়। এই ব্যাপারে তিনি আরো বলেছেন যে তিনি আমাকে সাইজ ঠিক করে দিলেন, হাত্তা ওয়াক্কাত আলি, আমাকে কতটুকু লম্বা করতে পারবো নামাজে। তিনি সুরা একরা বিসমে রব্বিকাল্লাযি খালাকা এই সুরার সাইজটা দিয়ে বলেন যে এতটুকুন পরিমাণ পড়বা, তো একরা বিসমে রব্বিকাল্লাযি খালাক এর সাইজ কদ্দুর, পুরো এক পৃষ্ঠা না, আধা পৃষ্ঠার থেকে একটু বেশি, তাই না, পৌনে এক পৃষ্ঠার মতো এই পরিমাণ তুমি যদি তেলাওয়াত করো তাহলে এটা রিজনেবল হয়, লোকদের কষ্ট কম হয়। এখানে আমরা শিখতে পেলাম যে ইমাম যদি খুব লম্বা না করে কিছু শর্ট করে এটা ভালো, আর শর্ট করা মানে সবসময় একেবারে ছোট ছোট সুরা তা নয়, আমরা সাইজ দেখলাম একরা বিসমিল্লাহ বিসমিল্লাহ খালাক, আবার ফজর সময় একটু লম্বা হবে, বাকি নামাজগুলোর সময় আর একটু শর্ট হবে, এগুলো তো কিছু, এবং মাগরিবে আরও কিছুটা শর্ট হয়, এগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময়ের তেলাওয়াতের সুরা কেরাত পড়া নামাজের মধ্যে ইমামতিতে সেগুলো পরবর্তী পর্যায়ে এসেছে। আরেকটি রেওয়ায়েত আসছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু প্রবলেম হয় তেলাওয়াত করতে গেলে, আমার তেলাওয়াতের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যায়, খালি যেটা আঞ্চলিক ভাষা বলেন বেড়া লেগে যায়, প্যাচ লেগে যায়, তেলাওয়াতের মধ্যে কনফিউশন সৃষ্টি হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, এটা খুব বেশি বেশি আমার হয়, আমি কি করব তাহলে, এইটার আমি সমাধান কি? তখন তিনি বললেন, যাকা শাইতানুন ইউকালু লাহু খিনজাব ফাইদা আহসাসতাহু ফাতাআউযু বিল্লাহি মিনহু ওয়াতফুল আলা ইয়াসারিকা সালাসান, কেরাতে যখন কনফিউশন সৃষ্টি করে তখন এই একটা স্পেশাল শয়তান আছে মানুষের নামাজের মধ্যে, মানুষকে খামাকা ওয়াসওয়াসা দিয়ে অথবা তাকে ভুল করিয়ে দিয়ে তাকে একটু ফেসাদে ফেলে দিবে, এইটা এই এর নাম হলো খিনজাব, এই শয়তানের কাজই হলো এটা। তুমি যখন এরকম কিছু টের পাচ্ছ যে নামাজের মধ্যে শুধু প্যাচ লেগে যায়, তাহলে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো, শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও, ওয়াকফুল আলা ইয়াসারিকা সালাসান, আর তিনবার বাম দিকে তোমার লেফট শোল্ডারে বাম স্কন্ধের দিকে তিনবার করে থুতু করা, এরকম করো, এতটুকু করো, এটা ব্যক্তিগতভাবেও এবং যদি তুমি নামাজ পড়াও তখনও। তারপর বলেন যে আমি এরকম কিছু আমল করেছিলাম, এটা আল্লাহ তাআলা আমাকে পরে এই অবস্থা থেকে মুক্তি দিয়েছেন, এই সমস্যা আমার চলে গেল। আর একটি রেওয়ায়েত এসে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে তায়েফের লোকদের দায়িত্ব দিলেন নামাজ পড়াতে, তখন আমি দেখি যে আমার নামাজের ভিতরে কী জানি আমাকে বেশি করে ডিস্টার্ব করে শুধু বারে বারে, এবং আমি কী পড়ছি, কোথায় পড়ছি, সুরা কেরা সব আমার গোলমাল লেগে যাচ্ছে, মুখস্থ সুরা আমার মনে আসে না। তখন আমি শেষ পর্যন্ত কী করলাম, মদিনায় চলে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে, এর সমাধানে কী করা যায়। তখন তিনি বলে যে কী ব্যাপার, তুমি আমাকে দেখেই বললেন মদিনায় কী মনে করে আসলে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আমার শয়তান আমাকে বড়ই ডিস্টার্ব করে। তখন তিনি বললেন আমার কাছে আসো, তখন তিনি আমাকে এভাবে বসালেন যে কথাগুলো আগে রেওয়ায়েতে গেছে, এবং তিনি আমাকে যখন আমার বুকে পিঠে হাত রেখে আর বললেন, দোয়া করলেন আর বললেন, উখরুজ আদুল্লাহ, এই আল্লাহর দুশমন ওর কাছ থেকে বের হয়ে যা। তার মানে জিন শয়তান ওনাকে খুবই কষ্ট দিচ্ছিল, এবং অনেকের এটা হয়, আপনি দেখবেন মাঝে মধ্যে আল্লাহ মাফ করলেন, আমাদের এখানে যখন প্যান্ডামিক ছিল না, এক ভাই আসতেন নন বাংলাদেশি, উনি প্রায় আল্লাহ আকবর, এত তার ডিস্টার্ব হতো যখন নামাজ পড়েন, ইমামের সাথে পড়েন না, নিজে সুন্নত পড়েন, আত্মাহিয়াতের মধ্যে আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদুল্লাহ, এ মধ্যে 100 বার বলতেছেন আর আগাতেই পারছেন, এই শয়তান এভাবে ডিস্টার্ব করে। তো তখন উনি বললেন যে যখন এই আমাকে তিনি এ দোয়া করে দিলেন, বুকে পিঠে হাত দিয়ে মালিশ করে দিলেন আর বললেন উখরুজ আদুল্লাহ, আল্লাহর দুশমন বের হয়ে যা, তখন ভিতর থেকে ওই জিন শয়তানটা বের হয়ে গেল। তারপরে ওনার জন্য সব ইজি হয়ে গেল আলহামদুলিল্লাহ। যে তিনবার তিনি এই কাজটা করলেন আমার ভিতরে, তিনবার করে বললেন, তো তৃতীয়বারেই এটা বের হয়ে গেল। ওসমান রাদিয়াল আনহু বলেন, ফালা আমরি মা আহসাবহু খালাতানি বাদ, এরপর থেকে আমার আর কোনো ডিস্টার্ব কখনো হয়নি। এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু ওসমান আবিল আস আরেকটি কমপ্লেন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যখন থেকে ইসলাম কবুল করেছি আমার বডির মধ্যে এই একটা জায়গা খুব বেশি করে ব্যথা করে, শরীরের মধ্যে খুব বেশি বেদনা করে, ব্যথা করে কোনো একটা জায়গা, সেই জায়গাটা কোনটা, শরীরে কি বুকের মধ্যে না হাতের মধ্যে না পিঠের মধ্যে সেটা বলেন নাই, বলছে আমার শরীরে এক জায়গায় এত বেশি ব্যথা করে যেদিন থেকে ইসলাম কবুল করেছি সেদিন থেকেই ব্যথা করে। তখন তিনি বলেন, তাহলে এক কাজ করো, আরেকটা আমল তোমাকে দেই, দা ইয়াদাকা আলা আল্লাযী তাআল্লামা মিন জাসাদিকা আও তাআল্লামু মিন জাসাদিকা, তোমার শরীরের যে অংশে এই ব্যথাটা অনুভব করো সে জায়গায় তুমি হাতটা রাখো। মনে করেন যদি বুকের মধ্যে লাগে এখানে ব্যথা হয় তাহলে তুমি এখানে হাত রাখো, আর সাতবার একটি দোয়া পড়ো, তার আগে বিসমিল্লাহ তিনবার পড়ো, কুল বিসমিল্লাহ থালাথান, তিনবার বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, তারপরে বলো সাতবার সাবানাররাতিন আউযু বিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, আউযু বিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, কোন কোন রেওয়ায়েতে আসছে আউযু বি ইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, যে আমি সে আল্লাহর কাছে পানা চাই এবং তার কুদরতের কাছে পানা চাই ওই খারাপ জিনিস থেকে যেটাকে আমি এখন ফেস করছি, যে ব্যাপারে আমি আশঙ্কায় থাকি যে আমাকে কষ্ট দেয়, এই জিনিস থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, সাতবার করে এই দোয়াটা পড়লেন, তিনি পড়েছেন আলহামদুলিল্লাহ, সেটার থেকে আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দিয়েছেন। এইভাবে করেই তায়েফের দিকে এই প্রতিনিধি দল চলে আসলো, ওনাদের সাহাবি ওসমান ইবনে আবিল আস সহকারে তারা সবাই তায়েফে আসলেন। এরপরে তায়েফে এসে ওনারা ইসলামের দাওয়াত কীভাবে দিচ্ছেন তার আগে আরেকটি ছোট্ট ঘটনা এসেছে। একজন ছিলেন আউস ইবনে আবিল আউস আস-সাক্কাফি, বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে যে ছয়জন আসছিল দেখা করতে তার মধ্যে আমিও একজন ছিলাম, আউস ইবনে আবি আউস আস-সাক্কাফি, ফাকুন্না ফি কুব্বাতিন, আমরা একটা খেইমা তাঁবুর মধ্যে আছি, ফাকামা ফাকামা মান কানা ফিহা গাইরি ও গাইরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাজা রাজুলুন ফাসাররাহু, ওকে, তখন ওই মুহূর্তে কি একটা ঢুকে পড়লো, আমি এবং আল্লাহর রাসূল দুইজনেই এই তাঁবুর ভিতরে আছি, আর ওই সময় হঠাৎ করে একটি লোক এসে ঢুকে পড়লো তাঁবুর ভিতরে, গোপনে ঢুকে পড়লো সে অতর্কিতভাবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এ যা ফাকতুল, এই লোকটির মতলব ভালো না, তুমি তাকে কতল করে ফেলো। তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলাইসা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আচ্ছা এই লোকটা কি কালিমাতুর শাহাদা সাক্ষী দেয়নি, সে কি ইসলাম কবুল করেনি, কলাবালা, ওকে, তখন ওই লোকটি বললেন, আউস ইবনে আবি আউস আস-সাক্কাফি, হ্যাঁ সেটা তো বলেছে ঠিকই, ওয়ালাকিন্নাহু ইয়াকুলুহা তাআউযান, সে এই কথাটা বলেছে নিজেকে বাঁচানোর জন্য শুধুমাত্র। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, যাকে যাকে তিনি নির্দেশ দিয়েছিলেন হত্যা করার জন্য তাকে তিনি ডাকলেন, যে ওকে ডেকে নিয়ে আসো সে যেন তাকে কতল না করে। তো এসে বললেন, তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই লোকটি আসলো তখন তিনি বললেন, না থাক, তুমি তাকে কতল করো না, উমিরতু আন উকাতিলান নাস হাতা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলবে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে আর কতল করা যাবে না, ফাইদা কালুহা হারুমাত আলাইয়া দিমাউহুম ওয়া আমওয়ালুহুম ইল্লা বিহাক্কিহা, যখন এই কথা বলে ফেললো তাদের মাল জান মাল সব আমাদের কাছে কাছ থেকে হারাম হয়ে গেল, তারা মুসলিম হয়ে গেল, তাদের আর আমরা কোনো তাদের প্রতি আক্রমণ করতে পারবো না, তারা নিরাপত্তা পেয়ে গেল। তো এখন সে এটা কি জান বাঁচানোর জন্য বলেছে না জেনুইনলি বলেছে সেটা পরে দেখা যাবে, যদি পরে কোনো দুশ্মনী শত্রু তার লক্ষণ খুঁজে পাওয়া যায় তখন দেখা যাবে। কাজে এই মুহূর্তে তাকে ছেড়ে দাও, তাকে তোমরা নিরাপত্তা দিয়ে দাও। যাই হোক, এটা আসার আগে এই ঘটনা ঘটেছিল। এরপরে এই প্রতিনিধিরা তখন তাইফে চলে আসলেন সবাই। তারা প্রায় অর্ধ মাস ছিলেন মদিনায়, রমাদানের শেষ অর্ধেক ছিলেন। তারপরে রমাদান শেষ করে তাইফের দিকে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনেক সম্মান করেছিলেন, অনেক যত্ন করেছিলেন, খাবার দাবার সব কিছু ভালো ব্যবহার করেছিলেন। এবং কিছু উনি সবসময় কোনো প্রতিনিধি দল যখন বিদায় নিত ভালো করে কিছু হাদিয়া তোহফা দিতেন, দিয়ে সুন্দর করে বিদায় দিলেন। আর সাকিব গোষ্ঠীর লোকেরা তারা আসলো তাইফে, এসে তারা এটা সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করলো না যে আমরা ইসলাম কবুল করে এসেছি, কারণ তাদের পরিণতি হবে ওই ওরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো হয়ে যাবে। তারা জানে যে সহজে এরা ইসলাম কবুল করবে না, এটা একটা বড় দুর্ধর্ষ জাতি। তো তারা তাদের আসল ইসলামকে লুকিয়ে রাখলো। ও আধহারুল হুজনা ওয়াল কাআবা, তারা একটা ইয়ে করলো, স্ট্র্যাটেজি নিল যে আমরা সবাই প্রচণ্ড দুশ্চিন্তা এবং মানে বড় ধরনের ইয়ে চিন্তা ভাবনা পেরেশানি আমাদের চেহারায় ফুটে তুলবো তাদের কাছে, কওমের কাছে, যে আমরা বড় দুশ্চিন্তা নিয়ে ফেরত আসছি। তারপরে যে এত দুশ্চিন্তা কেন তোমাদের, বলে যে খাওয়াফু হুম বিল হারব, যে দেখো অবস্থা তো ভালো না, ওদিকে তো খুব প্রস্তুতি চলছে আমাদেরকে অ্যাটাক করে, আগের মতো না যুদ্ধ করে, সব কিন্তু এবারে মেসাকার হয়ে যাবে, এই দুঃখ দুঃসংবাদ নিয়ে আসছে তোমাদের। আতাইনা রাজুলান ফাদদান গালিদান কদ যাহারা বি সাইফ ওয়া দান আল্লাহুন নাস, তারা একটা কায়দা করে বলল যে এমন এক লোকের কাছে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে ইঙ্গিত করে বলে যে এই লোকটা এত কঠিন হৃদয়ের, এত মারাত্মক মানে রক্তপাত সে করতে চায়, তরবারি দিয়ে সবাইকে সে দমন করে ফেলবে, এই দুশ্চিন্তা নিয়ে আমরা ফেরত আসছি, তার কাছে কেউ কুলাবে না, সে মারাত্মক অবস্থা তো দিতে। তো তারপরে ফারাদা আলাইনা উমুরান শিদাদান আবাইনা আলাইহি, আমাদের কাছে আলাপ আলোচনা করতে গিয়ে এমন কিছু শর্ত সরাই দিল, এত শক্ত এত কঠিন, আমরা সেগুলো মানতে পারলাম না। ও সালানা আন্না হাদিমান লাত, আমাদেরকে বলল আমরা যারা নিজের হাতে লাতকে, আমরা যে বড় মাহবুদ আমাদের সবচেয়ে বড় দেবতা তাকে একদম তার মূর্তিকে চুরমার করে দেই, অনুপ তেলা আমওয়ালানা ফিররেবা, আর তার এই আমাদের যে সমস্ত সম্পদ আমরা সুদে খাটাই এগুলো সব বাতিল ঘোষণা করতে হবে, আর আর কোনো সুদ খাওয়া যাবে না। অন্য হারিমুল খামরা জেনা, আমাদের সমাজে মদ পান জেনা ব্যবচার কিছুই করা যাবে না। তো এগুলা আমরা তো হতাশ হয়ে এসেছি, অবস্থা তো মোটেই সুবিধা না, কী করা যায় এখন। ফাখাদাত সাকিফুন নাখওয়াত আল জাহিলিয়া, তো সাকিফের লোকেরা এগুলো শুনে তাদের ভিতরে সাংঘাতিক জাহিলি প্রবণতা আসলো, ওইটাই যে আল্লাহ লা নাকবালু হাদা আবাদান, যে আল্লাহর কসম এই সমস্ত অন্যায় শর্ত, এই সমস্ত জুলুম, এই সমস্ত কঠিন শর্ত কোনোটা মানব না আমরা, তার সঙ্গে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। তখন ওনারা ওনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী বললেন, তাহলে এক কাজ করো, আসলিহু সিলাহা ওয়া তাহাইয়া উলিল কিতাল, তাহলে ঠিক আছে তোমরা এক কাজ করো, অস্ত্র শস্ত্র রেডি করো, যুদ্ধের জন্য রেডি হয়ে যাও, তারা কিন্তু আসবে আমাদেরকে আক্রমণ করতে। এই কথা ওনারা বললেন, এ ফাঁকে দিয়ে দুই তিন দিন পার হয়ে গেল। ওনারা একটা মানে বড় ধরনের স্ট্র্যাটেজি হেকমত অবলম্বন করে এই কাজগুলো করছেন। দুই তিন দিন চলে গেল, তারা এখন চিন্তা পড়ে গেল আল্লাহ ফতেহ মক্কার পরে, তখন তো মোহাম্মদ মক্কা ফতেহ করে টায়ার্ড হয়ে গেছেন, হাওয়াজেন হুনাইনের যুদ্ধে পরাজিত হয়ে গেল, তারা ইসলাম কবুল করলো, আমরা মোটামুটি টিকে থাকলাম, আমরা আত্মরক্ষা করেছিলাম, যদিও আমাদেরকে সে পরাজিত করতে পারেনি, কিন্তু আমরাও তো তাদেরকে আক্রমণ করে শেষ করতে পারিনি। এখন মদিনায় গিয়ে সে তবুক ঘুরে এসে এখন তো সে বিশ্ববিজয়ীর অবস্থানে চলে যাচ্ছে, এখন আমরা পারবো কি আসলে, আমরা তো যতই লম্ফম্প করি না কেন মনে হয় পারবো না, তাদের ভিতরে আস্তে করে দুর্বলতা ঢুকছে, আসলে এটাই ওনাদের স্ট্র্যাটেজি ছিল। তারপরে তখন তারা বলল এই ছয়জনকে লক্ষ্য করে, শোনো, আল্লাহি মালানা বিহি মিন তাকাতিন, আমাদের কোনো শক্তি নাই এই মুহাম্মদের শক্তির সঙ্গে লড়াই করা। ওয়াকাদ আদাখাল আরাবা কুল্লাহা, গোটা আরবকে সে পরাভূত করে ফেলেছে, সবাইকে নিয়ন্ত্রণ তার হাতে চলে গেছে। ফারজউ ইলাইহি ওয়া আতুহু মা সাআলা ওয়া সালিহু আলাইহি, তোমরা এক কাজ করো, আবার যাও তার কাছে, যা বলে সব মেনে আসো, যাও সন্ধি টন্দি করে আসার দরকার নাই, বাবা যুদ্ধে তার সঙ্গে যুদ্ধ করে টিকার কোনো সম্ভাবনা নাই। তখন ওনারা ছয়জন এবারে বললেন, তাহলে বসো আসল কথা বলি। তো ওনারা আসল কথা বলে দিলেন যে দেখো, তোমরা যেভাবে চিন্তা করেছ আমরা তাই চিন্তা করেছি, এই রক্তপাত করে কোনো লাভ নাই, আমরা নিশ্চিত পরাজিত হব। আরেকটি কথা হলো, আমরা বসে বসে এই 15 দিন অর্ধ মাস সেখানে ছিলাম, অবজার্ভ করেছি এই নবী মুহাম্মদকে, মুসলমানদেরকে, তাদের নামাজ, তাদের দিনদারি, তাদের আখলাক, এগুলো দেখে আমরা কনভিন্স হয়ে গেছি যে তারা সত্যি দিনের অনুসরণ করছে, এই নবী হক নবী, এর মধ্যেই যত দুনিয়া আখেরাতের খায়র এবং কল্যাণ রয়েছে। আমরা তোমাদেরকে এভাবে প্রথম দিকে বললে তোমরা শুনতে পাবে না, আমরা মনে করছি তোমরা যদি তোমাদের কোনো সম্বিত ফেরত আসে তোমরা বুঝতে পারো, তাহলেই তোমাদের কাছে বলবো আমরা। ওয়াজাদনাহু আতকান্নাসি ওয়া আওফাহুম, আমরা পেয়েছি এই নবী এত ভালো মানুষ, এত আল্লাহ ভীতি ওনার মধ্যে আছে, তিনি কথা চুক্তি ওয়াদাকে এমনভাবে সংরক্ষণ করেন, এমনভাবে তিনি সবার সঙ্গে সুন্দর করে মিলেমিশে চলেন, এত দয়া নবী, এত দয়ালু, এত সত্যবাদী। একে আসলেই জানো কি, আমাদেরকে তোমরা পাঠিয়েছো ছজনকে, আমরা তোমাদের জন্য বরকতের খনি নিয়ে এসেছি, আসলে খায়ের বরকতের খবর নিয়ে এসেছি তোমাদের কাছে। এবং কি নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা আমরা বলবো। তো আমরা তোমার সঙ্গে কথাবার্তা ফাইনাল করেই চলে এসেছি, সব ঠিকঠাক করেই, যা তোমার সঙ্গে অ্যাগ্রি করে চলে এসেছি ইসলাম কবুল করে, তারপরে আমাদের কমকেও ইসলামের দিকে নিয়ে আসবো, এইরকম পরামর্শ করে এসেছি। তখন সাকিবের লোকেরা বলল, লিমা কাতাম তুমুনা হাদাল হাদিদ ও গামাম তুমুনা আসাদাল গাম, তো এত কিছু ফাইনাল করে আসছ আর আমাদেরকে এই কাছে এটা গোপন রাখলে, আর আমাদেরকে এত চিন্তায় ফেলে দিলে, 2-3 দিন তো আমাদের ঘুম নাই, কী করি, এত কষ্ট দিলে কেন আমাদেরকে, আগে বলে দিলেই তো হতো। তারপরে তখন ওনারা ছয়জনে বললেন, আরাদনা আন ইয়ানজে আল্লাহ মিন কুলুবিকুম নাখওয়াতাশ শয়তান, আমরা চেয়েছিলাম যে হঠাৎ করে বললে শয়তান তোমাদেরকে উস্কানি দিয়ে উল্টা দিকে নিয়ে যাবে, ওই ওরওয়া ইবনে মাসউদ থাকাফির মতো অবস্থা হবে, আর শয়তান তোমাদেরকে দিয়ে অপকর্ম করাবে। আর আমরা এই কদিন দোয়া করেছি অনেক আল্লাহর কাছে যে আল্লাহ যেন তোমাদেরকে তৌফিক দেয়, সেই জন্য আমরা কায়দা করি তোমাদের কাছে উপস্থাপনা করতে হয়েছে। অবশেষ তারা সবাই আসলামু, তারা সবাই ইসলাম কবুল করে ফেললেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া আল্লাহ কবুল করে ফেললেন। দোয়াটা কী ছিল, যে তিনি যখন তাদেরকে অনেকদিন অবরোধ করেছিলেন তায়েফের যুদ্ধের পরে, হুনাইনের যুদ্ধের পরে সাকিব গোত্রকে, তখন তিনি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহুম ইহদি সাকিফান, যে আল্লাহ এই দুর্ধর্ষ জাতিটাকে আপনি হেদায়ত দিয়ে দেন, সাকিফকে আপনি হেদায়ত দেন। ওই দোয়া করে আসছেন তিনি ফাতেমা মক্কার পরে, সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন। তারপরে এখন আসলো তাদের বড় মাবুদ যে আছে, সবচেয়ে বড় দেবতা লাত, এই লাতের ঘটনা কি হবে এখন। এখন কয়েকদিন চলে গেল, সাকিব লোকেরা ইসলাম কবুল করে ফেলেছে, তারা মোটামুটি ইসলামের তালিম শিখছে। তখন ইতিমধ্যে কদিন, বেশ কিছুদিন পরে খবর মদিনায় পৌঁছে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তাদের ওখানে পাঠালেন ওনার পক্ষ থেকে কিছু দূত, এবং তাই এই দূত কয়েকজনের দায়িত্ব দিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে। কি জন্যে, যে তায়েফের যে বড় শয়তান যেটা আছে, সবচেয়ে বড় মাবুদ, তা সবচেয়ে বড় তাগিয়া আল্লাহ, লাতকে শেষ করে দিয়ে আসতে, চুরমার করে দিয়ে আসতে, মূর্তি ভেঙে আসতে। ফালাম্মা আমাদু ইলাল্লাহ তেলিয়াহদে মুহা ওয়াস্তাকাফাত সাকিফিন কুল্লুহা, যখন ওনারা এসে খবর দিলেন যে আমাদেরকে এই মিশন নিয়ে পাঠানো হয়েছে, আমরা এই মূর্তিকে শেষ করতে হবে, তখন গোটা সাকিব গোত্রে সবাই চলে এসেছিল। এত বড় মাহবুব, তারা এতদিন পূজা করেছে, আজকে মাহবুবের কি দশা হবে সেটা দেখতে তারা আসছে। তো মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা কেউ আর ঘরে থাকেনি, তাদের নৌ মুসলিম তো সবার তো এখনো এত ইমান ইয়াকিন মজবুত হয়নি, এলেম এখনো শিখেনি, ওই শয়তান মদিনায় যতটুকু শিখতে পেরেছেন বাকিরা তো এখনো এত শেখার সুযোগ হয়নি। তারা চিন্তা করছে আসুক না দেখি, আসলে নিজেই চিটপটাং হয়ে যাবে, এই মাহবুবের গায়ে হাত দিতে পারবে, তাকে ভাঙতে যে আসবে সেই মরবে। তো কেমনে মরে তারা, এই এই তামসা দেখার জন্য সবাই আসছে। তারপরে মুগরা ইবনে শোয়বা রাদিয়াল্লাহু আনহু, উনিও এখানে ছিলেন এই খালিদ ইবনে ওয়ালিদের টিমে, তিনি মুগরা ইবনে শোয়বা তিনি একটা কুড়াল হাতে নিলেন। তারপরে কুড়াল হাতে নিয়ে খালিদ ইবনে ওয়ালিদের সঙ্গে যে কয়জন ছিলেন মদিনা থেকে আসছিলেন এই মূর্তি ভাঙার মিশন নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভাঙার মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন, আর মুসলমানরা এখন মূর্তি গড়ার মিশনে হাত দিয়েছে। আল্লাহ তাআলা এত দুর্বল করে ফেলেছে, এত মানে মুসলমান জানে না এই যে মূর্তি কারো সম্মান বাড়াবে না, বরঞ্চ আল্লাহর কাছে তার আজাব বাড়তে থাকবে। কেউ যদি তার প্রিয়জনকে সম্মান করতে চায় তার জন্য সে নিজে তওবা করে ইস্তেগফার করে দোয়া করবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমার প্রিয়জনকে তুমি মাফ করে দাও, জান্নাতের মেহমান বানাও। আর সে যদি ইসলামের তৌহিদের পরিপন্থী মূর্তি বানানোর আয়োজন করে তাহলে মনে রাখতে হবে সে তার প্রিয়জনকে অসম্মানিত করছে, তাকে আল্লাহর কাছে আরও অপমানিত করছে, তার জন্য জাহান্নামে আল্লাহর আজাব আরও বর্ধিত করার চেষ্টা করছে। দেখো তোমার আওলাদ ফরজন্দ যে রেখে এসেছ তারা তোমাকে কি উপহার দিচ্ছে, দেখো তার মজা তুমি এখন নাও। যারা করবে যার জন্য করবে উভয়ই দায়ী হবে। কেউ প্রশ্ন করতে পারে যার জন্য করবে সে বেচারা দোষ কেন, তার দোষ হলো সে তার সন্তানকে এই মূর্তি কি জিনিস, শিরক কি জিনিস, তাওহীদ কি জিনিস এই না বুঝিয়ে যদি চলে গিয়েছে এটা দায়িত্ব তাকে নিতে হবে আখেরাতে। এরপরে এখন মুগীরা ইবনে শোবা রাদিয়াল্লাহু আনহু বললেন কুড়ালটা, বড় একটা কুড়াল নিয়ে এসছেন ওইটা হাতে নিয়ে, উনি ওনার টিমকে বললেন খালিদ ইবনে ওয়ালিদ সবাইকে, তা আমি এখন একটু নাটক করব, এটা মারার সময় আমি একটু নাটক করব, এই এই মূর্তিকে ধ্বংস করার সময় নাটকটা কি, আল্লাহ ইলা উদহেন্না উদহেকান্নাকুম মিন সাকিব, যে সাকিব লোকদেরকে বেকুব বানাবো আর তাদের বেকুবি দেখে তোমরা খুব হাসবে এনজয় করবে, তোমাদেরকে আমি একটু খেলা দেখাই, আমি যাই সোজা এমনি এটাকে মেরে ফেলবো না, আমি এটা নাটক করব। তো তিনি গিয়ে তিনি কি করলেন, ঘোড়ার হাতে গিয়ে লাতকে আঘাত করলেন, লাত মাহবুবকে আঘাত করলেন, আঘাত করেই তিনি নিজে মাটিতে পড়ে গেলেন, পড়ে গিয়ে নিজে ধড়পড়াচ্ছেন, এখন নিজে ধড়পড়াচ্ছেন নাটক আর কি। ওনার মানে 12টা বেজে গেছে, ওনার যেন কি সমস্যা হয়ে গেছে, এই এই মাহবুবের বদ্দোয়ায় 12টা বেজে গেছে, এরকম একটা ভাব দেখালেন আর কি সবাইকে হাসানোর জন্য, তাদেরকে আর বেকুব বানানোর জন্য। তখন যখন উনি এরকম এক বাড়ি দিয়ে নিজের চিত পটাং হয়ে পড়ে গেলেন আর এরকম একটু এই মানে নিজে ইয়ে করছেন, মনে হয় যেন উনি এখন মরেই যাবেন এরকম ওনার পেরেশানি শুরু হয়ে গেছে, তখন ফারতাজ্জা আহলু তায়েফ বিসাইহাতিন ওয়াহিদা, তায়েফবাসী তখন উচ্চ স্বরে স্লোগান দিচ্ছে, চিৎকার করছে, ওয়াকালু আবাদাল্লাহুল মুগীরা কাদ কাতালাতুর রাব্বাহ, মুগীরাকে আল্লাহ হালাক করুক, আমাদের মাবুদ তাকে দেখাই দিছে, আমাদের মাবুদ তার প্রতি অ্যাকশন নিছে, দেখো এখন তার কি অবস্থা, এতে এখনই মরবে। ফারিহু হিনা রাউহু সাকিতান, তারা এখন খুব খুশি হয়ে গেল যখন দেখলো উনি কতক্ষণ লাফালাফি করে উনি ভান করে পড়ে আছে, পড়ে আছে। ওয়াকালু মান শা আমিনকুম ফালিয়াক্তারিব ওয়ালিয়াসতাহিদ আলা হাদমিহা, তারপর তারা বললো যে দেখছো তো মুগীরার অবস্থা, মদিনার থেকে আসা লোক থেকে বলে তোমাদের কারো সাহস থাকলে আসো দেখি কাছে, দেখবা কি মজা। ফা ওয়াল্লাহি লা তুস্তাতাউ আবাদান, আল্লাহর কসম তারা বলছে কোনোদিন এই মাহবুবের গায়ে কেউ হাত দিয়ে টিকতে পারবে না। তখন তাদের কিছুক্ষণ খেলা দেখানোর পরে এবারে মুগীরা রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠলেন কুড়াল হাতে নিয়ে, আবার উঠে বলেন কাব্বাহাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে আরো অপমানিত করুক। কি মন্তব্য করলে? ইয়া মাশারা সাকিব, এই সাকিবের গোষ্ঠী এখনো তোমাদের হুঁশ হলো না? ইন্নামা হিয়া লুকা হেজারাতিন ও মাদারিন, হ্যাঁ সেটা হচ্ছে এই এই মাবুদ, তোমাদের এত বড় সম্মানের মাবুদ, এত পাওয়ারফুল মাবুদ মনে করো, এটা হচ্ছে অপদার্থ। এই অপদার্থটা তৈরি হয়েছে কিছু পাথর টাথর খোদাই করে টোরে এটাকে তৈরি করা হয়েছে। ফাকবালু আফিয়াতাল্লাহি ওয়াবুদুহু, হে সাকিব জাতি তোমাদের সম্বিত ফিরে আসুক, তোমরা আল্লাহর কাছেই তোমাদের আফিয়াত চাও, আল্লাহর ইবাদত করো, এই মাবুদ তোমাদেরকে কোনোটা থেকে রক্ষা করতে পারবে না। শোনো ভালো করে, এখন দেখো তোমরা। অতপর তিনি তার কুড়াল দিয়ে আঘাত করলেন এবার জোরে এই মাবুদকে। মাবুদের এরপরে অনেক কিছু ভেঙে চুড়ে কি যখন পড়ে যাচ্ছে তাকে, এরপরে সেখানে তিনি একটা একটা করে পাথর যখন ভাঙছেন ভাঙছেন এবং ভাঙতে ভাঙতে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন, মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। এখন এই মাবুদ যে ঘরে রাখা আছে, এই ঘরের যে কেয়ারটেকার আছে মাবুদের খাদেম, সে খাদেম বলল উপরটা তো ভাঙছে, মাবুদের আসল জিনিসটা মাটির নিচে রয়ে গেছে, ওইটা কিছু খেলা দেখাবে, ওইটাকে কিছু করতে পারবে না তো, কারণ মাবুদের উপরে যতটুকুন আছে নিচে কিন্তু আরো অনেক বেশি আছে, তারা এত মজবুত করে করেছে। তো সে চাবিওয়ালা সে বলল লাইউ দায়ান আল আসাসু ফাল ইউক সেফান না বিহিম, যখন তারা মাবুদের আসল ফাউন্ডেশনের দিকে যাবে ওকে, তখন দেখবে যে তাদেরকে সহকারে মাবুদ তাদেরকে মাটির জমিনের কোথায় নিয়ে যাবে, এই লাতের গোড়া তো আসল নিচে রয়ে গেছে। তখন মুগিরা যখন এই কথা তাদের কথাবার্তা শুনলেন, তখন তিনি খালেদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন দানি আহেরু আসাহা, খালেদ আমাকে অ্যালাউ করেন আপনি, আমি এটার একবার এটার খুঁড়ে তার আমি ফাউন্ডেশন বের করে নিয়ে আসি। তারপরে তিনি মাটির থেকে ওটা ফাউন্ডেশনকে নিয়ে আসলেন, অন্তজাউ হলি ইয়াহা, আর ওটা নিচে দেখেন যে কত তারা সোনা গয়না অনেক কিছু তার নিচে জমা করে রেখেছে, মনে করছে আসল পাওয়ার ওই জায়গায়। ওয়াকাদু থিয়াবাহা, এবং তার কাপড় চোপড় সবগুলো ওখান থেকে যা কিছু দামি জিনিস রাখছে ওগুলো সব কিছু খুলে বের করলেন। বা বুহিতাত সাকিফ, তখন গিয়ে সাকিব গোত্রের লোকেরা সব বেকুব হয়ে গেল, আর কথা নাই, হতভম্ব। ওরা যা আসহাবু রাসূলের কদ কাদিমু আলাইহি বিহলিহা কিসওয়াতিহা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওখান থেকে যা কিছু পাওয়া গেছিল এর ভিতরে অলঙ্কার আদি দামি রেশমি কাপড় চোপড় অনেক কিছু সেখানে মূল্যবান জিনিসপত্র মাবুদের জন্য ওখানে রেখে দিয়েছিল তারা, মাবুদের এগুলা তাদের এই সমস্ত হাদিয়া গ্রহণ করে তাদেরকে কত রহমত দিবে এই সমস্ত আশায়। তো এইগুলো সব কিছু বাক্স ভর্তি করে সাহাবায়ে কেরাম মদিনা নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোকদের মধ্যে এগুলো বন্টন করে দিয়ে দিলেন, আর আল্লাহ তাআলা তার নবীকে সম্মানিত করলেন। সাকিব লোকদের ইসলাম শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। এখানেই এই সাকিব গোত্রের ইসলাম কবুলের পর্যায়ে শেষ পর্যায়ে পৌঁছে গেল, এবং আলহামদুলিল্লাহ তারপরে তাদের আর কোনো কনফিউশন থাকলো না। এবার তারা বুঝতে পারলো যে আসল মাবুদ কোথায়, এতদিন তারা ধোকার মধ্যে ছিল।